বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা সদকাল্লাহুল আলিয়্যুল আযীম।
Bismillahirrahmanirrahim. আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদুর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি সেনাবাহিনী ক্লান্ত, রাফা আক্রমণ করলেও তারা যুদ্ধে হেরে যাবে, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মন্তব্য। ইরানি প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি বেড়েছে 5 গুণ, উচ্চ ক্ষমতার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ইয়েমেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা ফৌজদারি অপরাধ, এটা চলতে পারে না, ডক্টর আসিফ নজরুলের মন্তব্য। এবং ভারতের গুজরাটে পরীক্ষার সময় হিজাব খোলা নিয়ে বিতর্ক। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সেনারা ক্লান্ত, তারা যদি রাফা শহরে আক্রমণ চালায় তাহলেও তারা যুদ্ধে হেরে যাবে। গতকাল তিনি এক টেলিভিশন ভাষণে একথা বলেন। হাসান নাসরুল্লাহ বলেন, ইসরায়েলের শীর্ষ পর্যায়ের বিশেষজ্ঞরা কৌশলগত পরাজয়ের কথা স্বীকার করছে। হাসান নাসরুল্লাহ আরও বলেন, গাজায় যে প্রতিরোধ যুদ্ধ চলছে তা সারা বিশ্বের কাছে একটি অলৌকিক ঘটনার মতো মনে হচ্ছে এবং বিশ্ববাসী বিস্মিত। এটি পবিত্র কোরআনের সংস্কৃতি এবং এটি সমগ্র বিশ্বের জন্য একটি ঐশ্বরিক প্রমাণ। হিজবুল্লাহ মহাসচিব বলেন, গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল তাদের সেনাদের মৃত্যুর ব্যাপারে যে সংখ্যার কথা স্বীকার করছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। আমরা আমাদের শহীদদের কথা প্রকাশ্যে ঘোষণা করি, কিন্তু শত্রুরা তাদের মৃত সেনার সংখ্যা গোপন করছে এবং ইসরায়েলি সেনাদের উপর এর একটি বিরাট প্রভাব পড়ছে। নাসরুল্লাহ বলেন, ইসরায়েলের উত্তরাঞ্চলে ইহুদিবাদী সেনাদের মৃত্যু ও ক্ষয়ক্ষতির বিষয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের জাতীয় ফুটবল দলের নামকরা খেলোয়াড় মোহাম্মদ বারাকাত ও তার পরিবারের সদস্যরা শহীদ হয়েছেন। সোমবার ফিলিস্তিনে ছিল রোজার প্রথম দিন। অন্যদিনের মতো সেদিনও গাজায় বোমা হামলা অব্যাহত রাখে ইসরায়েল। এই হামলায় শহীদ হন ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের হয়ে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলা মোহাম্মদ বারাকাত। তিনি দেশটির ঘরোয়া লিগে আহলি গাজা ফুটবল ক্লাবের হয়ে খেলতেন। ক্লাবের জার্সিতে 114 গোল করেছেন 39 বছর বয়সী এই ফুটবলার। তিনি প্রথম ফুটবলার যিনি গাজা ভিত্তিক কোন ক্লাবের হয়ে 100 গোলের রেকর্ড গড়েন। শুধু বারাকাতই নন, ইসরায়েলের বোমা হামলায় মারা গেছেন গাজার আরও অনেক ক্রীড়াবিদ। এই যুদ্ধে পর্যন্ত শহীদ হয়েছেন বাস্কেটবল খেলোয়াড় আল ব্রেইজ, বাসিম আল নাবহিন এবং ফিলিস্তিন জাতীয় দলের ফুটবলার হানি আল মাসদার ও আহমদ আওয়াদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, তার দেশ থেকে সামরিক সরঞ্জাম রপ্তানির পরিমাণ গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গতকাল রাজধানী তেহরানে ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের অবকাশে তিনি সাংবাদিকদের কাছে এই তথ্য জানান। জেনারেল আশতিয়ানি বলেন, ইরানের প্রতিরক্ষা শিল্প এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সামরিক সহযোগিতা উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। রাশিয়া, তুরস্ক এবং আরও কয়েকটি দেশের সঙ্গে সামরিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, তার দেশ এখন বিমান ও উড়োজাহাজ তৈরির ক্ষেত্রে অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে। ইরানি প্রতিরক্ষামন্ত্রী বলেন, গত 2 বছরের তুলনায় এবার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির পরিমাণ 4-5 গুণ বেড়েছে এবং আমরা আরও কিছু অস্ত্র তৈরির চেষ্টা করছি যা ভবিষ্যতে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি বাড়াতে বিশেষ ভূমিকা রাখবে। জেনারেল রেজা আশতিয়ানি বলেন, ড্রোনের ইঞ্জিন তৈরির ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি এবং আরও ভারী ইঞ্জিন তৈরির ক্ষেত্রে উচ্চ পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করছি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী সফলভাবে একটি উচ্চ ধ্বংস ক্ষমতা সম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। লোহিত সাগরে যখন ইহুদিবাদী ইসরায়েল এবং তার মিত্রদের জাহাজে হুথি সমর্থিত সামরিক বাহিনী হামলা চালাচ্ছে এবং এই নিয়ে যখন মধ্যপ্রাচ্য উত্তেজনার পারদ তুঙ্গে, তখন এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার খবর এল। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্র রাশিয়ার স্পুতনিক বার্তা সংস্থাকে জানিয়েছে, সলিড ফুয়েল চালিত এই ক্ষেপণাস্ত্র প্রতি ঘণ্টায় 6,200 মাইল গতিতে ছুটতে পারে, যা শব্দের চেয়ে 8 গুণ বেশি। ওই সূত্র জানায়, লোহিত সাগর, আরব সাগর এবং এডেন উপসাগর ও ইহুদিবাদ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ইয়েমেন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যাপকভাবে উৎপাদনের পরিকল্পনা করছে। সামরিক সূত্র বলছে, পরীক্ষার কয়েক মাসের মধ্যে ইয়েমেন তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ওয়ারহেড ও বোমা বহনের সক্ষমতা দ্বিগুণ বাড়িয়েছে। গত সপ্তাহে ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল আতিফিও বলেছেন, দেশের সামরিক বাহিনীর হাতে এখনও অনেক ত্রুপের তাস রয়েছে যা এখনও খোলা হয়নি। ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী হুদাইদার আন্তর্জাতিক বিমানবন্দরে আবার বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেনের সন্ত্রাসী সেনারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে যে হামলা চালিয়ে আসছে তা বন্ধ করার জন্য ইঙ্গো মার্কিন বাহিনী এই হামলা চালিয়েছে। লোহিত সাগরে ইয়েমেনের সেনারা শুধু ইসরায়েলি জাহাজে নয়, বরং ইসরায়েল অভিমুখী যে কোনো দেশের জাহাজে হামলা চালানোর কথা ঘোষণা করেছে। এরই মধ্যে ইয়েমেনের সেনারা আমেরিকা ও ব্রিটেনের কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে এবং একটি ব্রিটিশ জাহাজ লোহিত সাগরে ডুবেও গেছে। নতুন হামলা সম্পর্কে খবরে বলা হয়েছে, আমেরিকা ও ব্রিটিশ যুদ্ধ বিমানগুলো হুদাইদা শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে 3 দফা বোমা হামলা চালায়। এর কয়েক ঘণ্টা আগে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছিল যে ইয়েমেনের সেনারা আমেরিকার একটি বাল্ক জাহাজে হামলা চালিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহতদের কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি।
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহতদের কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। তিনি বলেছেন, গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহতদের অনেকেই এখানে এসেছেন। এখন পর্যন্ত 32 জন রোগী শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। 32 জনের কেউই শঙ্কামুক্ত নন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বৃহস্পতিবার সকালে ডাক্তারসহ একটা মেডিকেল বোর্ড বসেছিল। 50 ভাগের বেশি বার্নের রোগী আছেন এখানে। 80 ভাগের বেশি পড়ে যাওয়া রোগীর সংখ্যা 10 জনের বেশি। রোগীদের অবস্থা এতটাই খারাপ যে সবারই শ্বাসনালী পুড়ে গেছে। বৃহস্পতিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে আহত রোগীদের বিষয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। বাকিরা এই মুহূর্তেই বলা যাচ্ছে না, তবে তাদের কেউই আশঙ্কামুক্ত নন। তাদের 6 জন ইতিমধ্যে আইসিইউতে রয়েছেন, যাদের 90 ভাগের বেশি পুড়ে গেছে। অগ্নিদগ্ধদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।
আমার এখানকার সব চিকিৎসক মিলে আমরা সব রোগীকে দেখছি। আমরা একটা মেডিকেল বোর্ড বসাইছিলাম, সে বোর্ডে আমি ছিলাম, আমার আরো যারা ডাক্তার সবাই মিলে। এর মধ্যে 80-90% রোগী প্রায় 10 জনের বেশি বাচ্চা আছে। সুতরাং এটা মানে এত বড় খারাপ ঘটনা।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। বিভিন্ন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিবির ট্যাগ দিয়ে হামলা অ্যাটেম্প টু মার্ডারের মতো অপরাধ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ আইন অনুষদের সামনে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে অংশ নিয়ে আসিফ নজরুল বলেন, শিবির ট্যাগ দিয়ে শিক্ষার্থীদের নির্যাতন করা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এই রাজনীতি নতুন না, যাকে মারবে সে শিবির। সবকিছু ঢাকা হয় শিবির ট্যাগ দিয়ে। আমরা ছাত্রলীগ কিংবা সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের যদি এতই শিবির ভীতি থাকে তাহলে আইন করে শিবিরকে নিষিদ্ধ করেন না কেন? তিনি বলেন, ধারণা করে মিথ্যা অভিযোগ করে কাউকে মারতে পারেন না আপনারা। ভারতে বিজেপি শাসিত গুজরাটে পরীক্ষার সময় হিজাব খোলা নিয়ে বিতর্কের ঘটনা প্রকাশ্যে এসেছে। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বিজেপি শাসিত গুজরাটে পরীক্ষার সময় হিজাব খোলা নিয়ে বিতর্কের ঘটনা প্রকাশ্যে এসেছে। গতকাল বুধবার ঘটনাটি ঘটেছে ভারুস লায়ন্স স্কুল অঙ্কলেশ্বরে। এখানে বোর্ডের অধীনে 10ম শ্রেণীর পরীক্ষার সময় এক স্কুল শিক্ষক মুসলিম ছাত্রীদের হিজাব খুলে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ। এরপর ওই শিক্ষককে সাসপেন্ড করার দাবি উঠেছে। পুরো ঘটনাটি সেখানকার সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে। ওই ইস্যুতে হট্টগোলের পর তদন্তের নির্দেশ দিয়েছে জেলা শিক্ষা দপ্তর। ভারুচের জেলা শিক্ষা কর্মকর্তা ওই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। ভারুচ জেলার ডিইও সাথী রাউলজি বলেন, বোর্ডের নির্দেশিকা অনুসারে বোর্ড পরীক্ষায় পোশাকে কোনো বিধিনিষেধ ছিল না। ছাত্রীদের হিজাব খোলার বিষয়ে অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ডের দাবি করা এক অভিযোগকারী বলেন, পরীক্ষা শুরুর 5 মিনিট আগে উনি পরীক্ষার হলে পৌঁছান এবং ছাত্রীদের মাথায় থাকা স্কার্ফ বা হিজাব খুলে ফেলতে বাধ্য করেন। কিছু ছাত্রী বলেন, এতে তাদের পরীক্ষা খারাপ হয়েছে। অভিযোগকারী বলেন, ওই শিক্ষক বলেছেন তিনি শিক্ষা বোর্ডের কর্মকর্তার কাছ থেকে স্কার্ফ বা হিজাব খুলে ফেলার নির্দেশ পেয়েছেন। তিনি বলেন, এটা সত্য হলে আমরা বোর্ডের কাছে অভিযোগ করব। থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়েছে, প্রয়োজনে আমরা এফআইআরও করব। ওই শিক্ষক নিজে থেকে কাজ করে থাকলে আমরা তাকে সাসপেন্ড করার দাবি জানাচ্ছি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, তিনি জার্মান চ্যান্সেলর ওলাফ শোলসকে বলেছেন যে পশ্চিমাদেরকে অবশ্যই দ্বিচারিতা বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদ ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে তার অবসান ঘটাতে পদক্ষেপ নিতে হবে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে দেয়া সাক্ষাৎকারে আনোয়ার ইব্রাহিম সুস্পষ্ট করে বলেন, পশ্চিমা নেতাদেরকে দ্বিচারিতা ছেড়ে গাজায় ইসরায়েলের জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ করার ব্যবস্থা নিতে হবে। গত 7 অক্টোবর ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে হামাসের সামরিক অভিযানের কথা উল্লেখ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলরকে বলেন, এই সমস্যা 7 অক্টোবরের মধ্যে নিহিত নয়, বরং সমস্যাটি হচ্ছে পুরো ব্যবস্থাপনায়, উপনিবেশবাদ ও বর্ণবাদিতায় এবং গাজায় যে জাতিগত শুদ্ধি অভিযান চলছে তার মধ্যে। ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল আরাজি ইঙ্গিত দিয়েছেন যে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের উপস্থিতি রয়েছে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। কুর্দিস্তান অঞ্চলে মোসাদের তৎপরতা সম্পর্কে ইরাক সরকার সক্রিয়ভাবে তথ্য উদ্ঘাটনের চেষ্টা করছে বলেও তিনি জানান। ইরাকের আল আহেদ টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে আল আরাজি এসব কথা বলেন। এ সময় তিনি জানুয়ারিতে ইরবিলে মোসাদের একটি গুপ্তচর কেন্দ্রে ইরানি সেনাদের হামলার কথা উল্লেখ করেন। তেহরান সে সময় বলেছিল, ইরবিলের যে ভবনে ইরানি সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেটি ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের একটি কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনি প্রতিরোধের টিকে থাকার অর্থ ইসরায়েলের কৌশলগত ব্যর্থতা। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ গতরাতে ওই মন্তব্য করেন। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, আল আকসা তুফান অভিযান ষষ্ঠ মাসে গড়াল। গতরাতে তিনি ওই অভিযানের বিচিত্র অর্জনের কথা তুলে ধরে বলেন, দখলদার ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে শক্তিমত্তার সাথে লড়াই করে ইসলামী প্রতিরোধ শক্তিগুলো এখনও দৃঢ়তার সঙ্গে টিকে রয়েছে। স্বয়ং ইহুদিবাদী ইসরায়েলি বিশিষ্ট বিশ্লেষকরা তাদের কৌশলগত মারাত্মক পরাজয়ের কথা নির্দ্বিধায় স্বীকার করছে। সৈয়দ হাসান নাসরুল্লাহ জোর দিয়ে বলেছেন, প্রতিরোধ শক্তিগুলো সকল ফিলিস্তিনি গোষ্ঠী এবং হামাস নেতাদের পাশে দাঁড়িয়েছে। এখন যুদ্ধের 6 মাস পর নেতানিয়াহু কোনো অর্জন ছাড়াই গাজার গভীরে ঢুকে মৌখিকভাবে দাবি করছে, রাফা আক্রমণ না করলে নাকি যুদ্ধে হেরে যাবে বলে প্রমাণিত হবে। হাসান নাসরুল্লাহ তাঁর বক্তব্যের ধারাবাহিকতায় ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেছেন, তুমি যদি রাফাতেও সেনা পাঠিয়ে আক্রমণ করো তবুও যুদ্ধে হেরে যাবে, এমনকি তুমি হামাস কিংবা প্রতিরোধ শক্তিগুলোর কিছুই করতে পারবে না, ধ্বংস করা তো দূরেরই কথা। লেবাননের হিজবুল্লাহ মহাসচিব ইয়েমেনের প্রতিরোধ বাহিনীর সহযোগিতা এবং গাজার মুসলিম ফিলিস্তিনিদের সহায়তায় তাদের এগিয়ে আসার বিশাল বরকত ও ফলাফলের কথাও তুলে ধরেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, ইয়েমেনিরা বর্বর ইহুদিবাদী ইসরায়েলের অর্থনীতিকে পুরো দস্তুর পঙ্গু করে দিয়েছে। গত কয়েক মাসে গাজায় ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের ভয়াবহ অপরাধ যজ্ঞের পর আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলো নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে এগিয়ে এসেছে। গত 7 অক্টোবর 2023 সাল থেকে পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন নিয়ে ইসরায়েল গাজা উপত্যকা সহ জর্দান নদীর পশ্চিম তীরে অসহায় এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণের উপর নির্বিচার গণহত্যা শুরু করেছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গাজায় ইহুদিবাদী সেনাদের হামলায় 31,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং 72,000-এরও বেশি আহত হয়েছেন। ইহুদিবাদী ইসরায়েলি রাষ্ট্র 1917 সালে ব্রিটিশ উপনিবেশবাদের পরিকল্পনায় সৃষ্টি হয়েছে। তারা বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনি ভূমিতে অভিবাসনের মাধ্যমে ওই রাষ্ট্র তৈরি করে। 1948 সালে ওই রাষ্ট্রের অস্তিত্ব ঘোষণা করা হয়। তারপর থেকেই ফিলিস্তিনিদের উপর জাতিগত শুদ্ধি অভিযান চালানো এবং তাদের সমগ্র ভূমি দখল করার জন্য নানা উপায়ে বিচিত্র গণহত্যার পরিকল্পনা গ্রহণ করে তারা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় ফার্স্ট টুডে ডট irbm আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ইতিমধ্যে সোমালিয়ার গারাকাদ বন্দরের কাছে নোঙর করেছে বলে নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম জানিয়েছেন। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার বিশেষ সংবাদদাতা।
সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ইতিমধ্যে সোমালিয়ার গারাকাদ বন্দরের কাছে নোঙর করেছে। আজ বৃহস্পতিবার সোমালিয়ার গারাকাদ বন্দর থেকে 20 নটিক্যাল মাইল দূরে জাহাজটি নোঙর করা হয়। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি নাবিকদের উদ্ধারে করণীয় নিয়ে এক আন্ত মন্ত্রণালয় বৈঠক শেষে এসব কথা জানান নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম।
এখন যেহেতু জাহাজটি অফ সোমালিয়া কোস্টে সোমালি কোস্টে এখন যেহেতু জাহাজটি অ্যাঙ্কর করেছে, ডেফিনেটলি এই অ্যাঙ্কর করার পরবর্তীতে যারা এই জাহাজটি হাইজ্যাক করেছে আমরা এক্সপেক্ট করছি যে তারা কোনো না কোনো সময় যে আমাদের যেই কনসার্ন যেই অথরিটি অথবা জাহাজের মালিক কর্তৃপক্ষের সাথে তারা হয়তো যোগাযোগ করবে।
নাবিকদের উদ্ধারে পরবর্তী পদক্ষেপ জানতে চাইলে মহাপরিচালক জানান পরবর্তী পদক্ষেপ কী হবে সেটি নির্ভর করে যারা হাইজ্যাক করেছে তারা কীভাবে যোগাযোগ করে এবং কী যোগাযোগ করে তার উপর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম সচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল খুরশিদ আলম জানান জিম্মি নাবিকদের উদ্ধারে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করে দ্রুতই ব্যবস্থা নিচ্ছেন তারা।
তো আমরা এখনো জানি না তাদের কি দাবি দেওয়া, যদি আমরা জানতে পারি তখন হয়তো এটা কৌশলগত কারণেই আমরা পুরোপুরি হয়তো আপনাদেরকে জানাতে পারবো না। এবং যারা এটা নিয়ে নেগোসিয়েশন করবে, যারা এটি নিয়ে কথা বলবে, যেভাবে জাহানমণিকে আনা হয়েছে, যেভাবে আলবেদর ক্রুকে আনা হয়েছে, সেই প্রসেসটা আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, আমরা চালু রেখেছি। এবং আশা করি যে আমাদের যে প্রথম লক্ষ্য যে জাহাজের নাবিক 23 জন এবং জাহাজ মালামাল সহ দেশে ফেরত আনা, সেই লক্ষ্য থেকে আমরা সহজেই বিচ্যুত হব না।
আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন নাবিকদের নিরাপদে উদ্ধারের জন্য সরকার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
তাদেরকে নিরাপদে থাকা ফিরিয়ে আনার জন্য সরকার সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছে, কারণ আপনারা জানেন সোমালিয়া যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে খুবই নাজুক অবস্থা, নোঙ্গর করে হয়তো তারা কোনো র‍্যানসমের দাবি করতে পারে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরো একবার জানিয়ে দিচ্ছি। ইসরায়েলি সেনাবাহিনী ক্লান্ত, রাফা আক্রমণ করলেও তারা যুদ্ধে হেরে যাবে, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মন্তব্য। ইরানি প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি বেড়েছে 5 গুণ, উচ্চ ক্ষমতার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ইয়েমেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা ফৌজদারি অপরাধ, এটা চলতে পারে না, ডক্টর আসিফ নজরুলের মন্তব্য। ভারতের গুজরাটে পরীক্ষার সময় হিজাব খোলা নিয়ে বিতর্ক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেন সংঘাতের অবসান ঘটানোর জন্য শান্তি আলোচনায় বসতে মস্কো প্রস্তুত রয়েছে, তবে রাশিয়া অর্থপূর্ণ সংলাপ চায় যা দেশের নিরাপত্তার গ্যারান্টি নিশ্চিত করবে। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.
Thank you.